বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের 144 ও 145 নম্বর আয়াতের তিলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَمَا مُحَمَّدٌ إِلَّا رَسُولٌ قَدْ خَلَتْ مِنْ قَبْلِهِ الرُّسُلُ أَفَإِن مَاتَ أَوْ قُتِلَ انقَلَبْتُمْ عَلَى عقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين। وَمَا كَانَ لِنَفْسٍ أَن تَمُوتَ إِلَّا بِإِذْنِ اللَّهِ كِتَابًا مُؤَجَّلًا وَمَن يُرِدْ ثَوَابَ الدُّنْيَا ومن يرد ثواب الدنيا نؤته منها ومن يرد ثواب الآخرة نؤته منها وسنجزي الشاكرين।
বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মদ একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। তাঁর আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফুরির যুগে ফিরে যাবে? মনে রেখো, যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না। মৃত্যুর সময় তো নির্ধারিত আছে, যে ব্যক্তি দুনিয়াবী পুরস্কার লাভের আশায় কাজ করবে আমি তাকে দুনিয়া থেকেই দেব, আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে সে পরকালের পুরস্কার পাবে এবং শকরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ মঙ্গলবার 17 মে 3 জ্যৈষ্ঠ এবং ফার্সি 27 উর্দিবেহেশত। রেডিও তেহরানের নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি বাবুল আখতার। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্ট ওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,750 কিলোহার্জে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান বাংলাদেশ সময় রাত 8:30 সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30 নৈশ অধিবেশন সরাসরি শুনতে পাবেন। এছাড়া আমাদের আর্কাইভে এক মাসের সান্ধ্য ও নৈশ অধিবেশনের অনুষ্ঠান আপলোড করা থাকে, ফলে যেকোনো সময় বিশ্বের যে কোনো স্থান থেকে আমাদের আর্কাইভে ঢুকে তা শুনতে পাবেন। এবার আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে বিশ্ব সংবাদ, এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে রয়েছে রাশিয়ার উপর ইউরোপীয় ইউনিয়নের তেল নিষেধাজ্ঞা দেওয়ার ব্যর্থতা সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া বাংলাদেশে হাওড় রক্ষা বাঁধ নির্মাণে লুটপাট বন্ধ ও দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বিএনপির শাস্তি দাবি সম্পর্কে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের একটি প্রতিবেদন। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তো চলুন শোনা যাক এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
এখনই শুরু হচ্ছে রেডিও তেহরান থেকে বিশ্ব সংবাদ। প্রথমেই প্রধান কয়েকটি সংবাদ শিরোনাম। তাজিকিস্তানে ড্রোন নির্মাণ কারখানা উদ্বোধন করল ইরান, দ্বিপক্ষীয় সামরিক সহযোগিতা আরও বাড়বে বলে আশাবাদ। ফিনল্যান্ড ও সুইডেনের প্রতি রুশ প্রেসিডেন্টের হুমকি, সামরিক অবকাঠামো বাড়ানো হলেই জবাব দেবে মস্কো। বাংলাদেশে খোলা বাজারে মার্কিন ডলারের দাম একদিনের ব্যবধানে 4 টাকা বৃদ্ধি, প্রতি ডলার সর্বোচ্চ 102 টাকায় বিক্রি। এবং ভারত জম্মু কাশ্মীরের নির্বাচনী সীমানা পুনর্বিন্যাস প্রক্রিয়ার বিষয়ে অযাচিত মন্তব্যের জন্য ওআইসির সমালোচনা করেছে। বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত পরিবেশনা রয়েছে আমি মোহাম্মদ আমির হোসেন। আসসালামু আলাইকুম। তাজিকিস্তানে ড্রোন নির্মাণ কারখানা উদ্বোধন করেছে ইরান, এই কারখানায় ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ড্রোন আবাবিল 2 নির্মাণ করা হবে। আজ তাজিকিস্তানের রাজধানী দুশাম্বেতে কারখানাটি উদ্বোধন করেন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাকিরি ও তাজিকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী শির আলী মির্জা। এ সময় দুদেশের পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। ইরানের তৈরি আবাবিল 2 ড্রোনের উঠানামার জন্য রানওয়ের প্রয়োজন হয় না, এটি সামরিক যানে স্থাপিত লঞ্চার থেকেই উড়তে পারে। যুদ্ধক্ষেত্রে ব্যবহারযোগ্য এই ড্রোন 11,000 ফুট উঁচুতে ঘণ্টায় 250 কিলোমিটার গতিতে উড়তে পারে। 100 কিলোমিটার পাল্লার এই ড্রোনের একটানা 1.5 থেকে 2 ঘন্টা উড়ার সক্ষমতা রয়েছে। ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ মোহাম্মদ বাকিরি তাজিকিস্তানে ড্রোন নির্মাণ প্রকল্প উদ্বোধন শেষে বলেছেন, ইরানি বিজ্ঞানী ও বিশেষজ্ঞরা দক্ষতার সঙ্গে ড্রোন নির্মাণ শিল্পকে অনেক দূর এগিয়ে নিতে সক্ষম হয়েছেন। ইরান বর্তমানে নিজের চাহিদা মেটানোর পাশাপাশি বন্ধু রাষ্ট্রগুলোতে ড্রোন রপ্তানির পর্যায়ে পৌঁছেছে। তাজিকিস্তানের সঙ্গে ভবিষ্যতে সামরিক সহযোগিতা আরও বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র সাইদ খাতিবজাদে বলেছেন, রাশিয়ার সঙ্গে তার দেশের কৌশলগত সম্পর্ক রয়েছে, এবং এই সম্পর্ক কোনোভাবেই বিঘ্নিত করার সুযোগ দেবে না তেহরান। রাশিয়ার বার্তা সংস্থা স্পুতনিককে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেছেন খাতিব জাদে। তিনি বলেন, রাশিয়া ও ইরানের মধ্যকার সম্পর্ক কৌশলগত এবং দ্বিপক্ষীয় এই সম্পর্কের অনেক গুরুত্ব রয়েছে। ইউক্রেনে চলমান সামরিক অভিযান শুরুর পর আমেরিকা ও তার মিত্রদেশগুলো নজিরবিহীনভাবে মস্কোর উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। 2018 সালে ইরানের পরমাণু সমঝোতা থেকে মার্কিন সরকার বেরিয়ে যাওয়ার পর তেহরানের উপর একইভাবে নিষেধাজ্ঞা আরোপ করেছিল ওয়াশিংটন। নিষেধাজ্ঞার কবলে থাকা দুই দেশের মধ্যে সম্পর্কে উন্নতি হয়েছে এবং সম্প্রতি রাশিয়া নেতৃত্বাধীন ইউরেশিয়ান ইকোনমিক জোটে যোগ দেওয়ার চুক্তি সই করেছে ইরান। ইউক্রেনকে কেন্দ্র করে বর্তমানে যে সংকট চলছে তা ন্যাটোর পূর্বমুখী সম্প্রসারণকামী নীতির ফসল বলে ইরানি মুখপাত্র উল্লেখ করেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ফিনল্যান্ড ও সুইডেন ন্যাটো জোটে যোগ দিলে তার দেশের নিরাপত্তা সরাসরি হুমকিগ্রস্ত হবে না, কিন্তু মার্কিন নেতৃত্বাধীন এই সামরিক জোট যদি ওই দুই নর্ডিক দেশের সামরিক অবকাঠামো শক্তিশালী করতে চায় তাহলে মস্কো তার জবাব দেবে। রাশিয়ার প্রেসিডেন্ট সোমবার ক্রেমলিনের সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রগুলোর এক সামরিক জোটের নেতাদের বৈঠকে বক্তব্য রাখছিলেন। তিনি বলেন, এসব দেশের ন্যাটোতে যোগ দেওয়ার ঘটনায় রাশিয়ার কোনো সমস্যা নেই, তবে যদি এসব দেশে সামরিক অবকাঠামো শক্তিশালী করার চেষ্টা করা হয় তাহলে আমরা অবশ্যই তার জবাব দেব। বেলারুশ, আর্মেনিয়া, কাজাকস্তান, কিরগিজস্তান ও তাজিকিস্তানকে নিয়ে গঠিত কালেকটিভ সিকিউরিটি ট্রিটি অর্গানাইজেশন বা সিএসটিওর নেতাদের সমাবেশে পুতিন আরও বলেন, আমাদের জবাব কী হবে সেটা নির্ভর করবে আমাদের জন্য কতখানি হুমকি সৃষ্টি করা হবে তার উপর। তুরস্কের প্রেসিডেন্ট রাজব তাইয়েব এরদোগান বলেছেন, তিনি ফিনল্যান্ড ও সুইডেনকে ন্যাটো জোটে অন্তর্ভুক্ত করার প্রচেষ্টার বিরোধিতা করবেন। তিনি আরও বলেছেন, ন্যাটোভুক্ত দেশ তুরস্ককে এ বিষয়ে রাজি করানোর জন্য ওই দুই দেশ আঙ্কারায় যেন কোনো প্রতিনিধি না পাঠায়। প্রথমে ফিনল্যান্ড এবং তারপর সুইডেন আনুষ্ঠানিকভাবে ন্যাটো জোটে যোগ দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করার কয়েক ঘণ্টার মধ্যে এরদোগান এই প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি সোমবার এক সংবাদ সম্মেলনে আরো বলেন, সুইডেন ও ফিনল্যান্ডকে সন্ত্রাসী গোষ্ঠীগুলো সূচিকাগার বলে মনে করে তুরস্ক। তুরস্কে 2016 সালের এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানের জন্য এরদোগান বিরোধী প্রবাসী নেতা ফাতেহুল্লাহ গুলেনকেও দায়ী করেন আঙ্কারা। তুর্কি সরকার অভিযোগ করে আসছে ফিনল্যান্ড ও সুইডেন গুলেনের সমর্থকদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান বলেছেন, ব্রাসেলস ভিত্তিক ইউরোপীয় জোট ক্ষমতার অপব্যবহার করছে। তিনি নিজের দেশকে পশ্চিমা আত্মঘাতী তৎপরতা থেকে দূরে রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। গতকাল জাতীয় সংসদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার সময় তিনি এসব কথা বলেন। হাঙ্গেরির সাম্প্রতিক জাতীয় নির্বাচনে তার দল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নতুন সরকার গঠন করেছে। গত মাসে হাঙ্গেরির এই সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ভিক্টর অরবান বলেন, ইউরোপীয় জোট প্রতিদিন ক্ষমতার অপব্যবহার করছে এবং তারা আমাদেরকে এমন কিছু করতে বাধ্য করছে যা আমরা করতে চাই না। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশে খোলা বাজারে মার্কিন ডলারের দাম একদিনের ব্যবধানে 4 টাকা বেড়েছে। বিস্তারিত শুনুন সহকর্মী গাজী আব্দুর রশিদের ডেস্ক রিপোর্টার।
বাংলাদেশে মাত্র একদিনের ব্যবধানে খোলা বাজারে মার্কিন ডলারের দাম 4 টাকা বেড়ে 102 টাকা হয়েছে। আজ রাজধানীর বিভিন্ন এলাকায় মানি এক্সচেঞ্জে প্রতি ডলারের সর্বোচ্চ 102 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। তারপরও পর্যাপ্ত ডলার সরবরাহ করতে পারছে না মানি এক্সচেঞ্জগুলো। রাজধানী ঢাকায় গতকাল সোমবারও খোলা বাজারে প্রতি ডলারের বিনিময় মূল্য ছিল 98 টাকা। ধারণা করা হচ্ছিল আজ ডলারের দামে সেঞ্চুরি হবে, শেষ পর্যন্ত তাই হয়েছে। মতিঝিলের পাশাপাশি পল্টন ও গুলশানের মানি এক্সচেঞ্জে প্রতি ডলার 101 থেকে 102 টাকা দরে বিক্রি হয়েছে। জানা যায় গত জানুয়ারি মাসের শুরুতে ডলারের বিনিময় মূল্য 20 পয়সা বাড়িয়ে 86 টাকা করেছিল কেন্দ্রীয় ব্যাংক, আর 23 মার্চ তা আবার 20 পয়সা বাড়িয়ে 86 টাকা 20 পয়সা করা হয়েছিল। সর্বশেষ 9 মে ডলারের বিনিময় মূল্য 25 পয়সা বাড়িয়ে 86 টাকা 70 পয়সা নির্ধারণ করা হয়। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, দেশে ব্যাপক হারে আমদানির চাপ বেড়েছে, ফলে আমদানির ব্যয় পরিশোধে বাড়তি ডলার লাগছে, কিন্তু সে তুলনায় রেমিটেন্স ও রপ্তানি আয় বাড়েনি, ফলে ব্যাংক ব্যবস্থা ও খোলা বাজারে মার্কিন ডলারের উপর চাপ বাড়ছে, যার কারণে টাকার বিপরীতে বাড়ছে ডলারের দাম। বাজার স্থিতিশীল রাখতে কেন্দ্রীয় ব্যাংকগুলোর চাহিদার বিপরীতে ডলার বিক্রি করছে, কিন্তু তারপরও নিয়ন্ত্রণে রাখতে পারছে না ডলার।
এদিকে ভারত জম্মু কাশ্মীরে নির্বাচনী সীমানা পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন প্রক্রিয়ার বিষয়ে তার ভাষায় অযাচিত মন্তব্য করায় অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন বা ওআইসির সমালোচনা করেছে। বিস্তারিত বলছেন আমাদের কলকাতার প্রতিনিধি।
ভারত জম্মু কাশ্মীরে নির্বাচনী সীমানা পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন প্রক্রিয়ার বিষয়ে অযাচিত মন্তব্যের জন্য অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন বা ওআইসির সমালোচনা করেছে এবং একটি দেশের প্ররোচনায় সাম্প্রদায়িক এজেন্ডা চালানো থেকে বিরত থাকতে বলেছে। এনডিটিভি হিন্দি ওয়েবসাইট সূত্রে প্রকাশ, ভারতের এই কড়া প্রতিক্রিয়া এমন সময়ে এসেছে যখন ওআইসি জম্মু কাশ্মীরে ডিলিমিটেশনের জন্য ভারত সরকারের সমালোচনা করেছে। সোমবার ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দা বাগচি বলেছেন, আমরা বিস্মিত যে ওআইসি আবারও ভারতের অভ্যন্তরীণ বিষয়ে অযাচিত মন্তব্য করেছে। তিনি বলেন, অতীতেও ভারত সরকার কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু কাশ্মীর সম্পর্কে ওআইসির বিবৃতিকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছিল। তিনি বলেন, জম্মু কাশ্মীর ভারতের অভিন্ন ও অবিচ্ছেদ্য অংশ। কোনো দেশের নাম না করে অরিন্দম বাগচি আরও বলেন, ওআইসিকে একটি দেশের প্ররোচনায় ভারতে তার সাম্প্রদায়িক এজেন্ডা চালানো থেকে বিরত থাকা উচিত। আজ মঙ্গলবার হিন্দি গণমাধ্যম দৈনিক ভাস্কর সূত্রে প্রকাশ, গত সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে টুইট করে ওআইসি জম্মু কাশ্মীরে নির্বাচনী সীমানা পুনর্বিন্যাসে আপত্তি তুলেছে। এতে বলা হয়েছে, ভারতের এই প্রচেষ্টা জম্মু কাশ্মীরের জনসংখ্যার কাঠামো পরিবর্তন এবং কাশ্মীরি জনগণের অধিকার লঙ্ঘন। তারা বলেছে, এই সীমানা নির্ধারণের প্রক্রিয়া চতুর্থ জেনেভা কনভেনশন সহ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব ও আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন। এদিকে জম্মু কাশ্মীরের নির্বাচনী সীমানা পুনর্বিন্যাস নিয়ে পাকিস্তানের সংসদে পাশ হওয়া প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ভারত। শুধু তাই নয়, জম্মু কাশ্মীর নিয়ে এমন পদক্ষেপ নেওয়ার জন্য পাকিস্তানকে কড়া ভর্ৎসনাও করেছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এটা ভারতের অভ্যন্তরীণ বিষয়, এতে পাকিস্তানের হস্তক্ষেপ করার কোনো অধিকার নেই। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান, খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবপেজ firsttoday.com/bn।
ফিরে আসছি সংবাদে। ভারতের বিজেপি শাসিত কর্ণাটকের একটি প্রাচীন মসজিদে পূজো করতে দেওয়ার দাবি তুলেছে হিন্দুত্ববাদীরা। তাদের দাবি, একটি হনুমান মন্দির ভেঙে ওই মসজিদ তৈরি করেছিলেন টিপু সুলতান। দেশটির হিন্দুত্ববাদীরা একের পর এক মসজিদকে নিজেদের বলে দাবি করে যাচ্ছে। এর আগে হিন্দুত্ববাদীরা ভারতের বাবরি মসজিদ ধ্বংস করে দিয়েছিল। ফিরে আসছি ইউক্রেন প্রসঙ্গে। মারিউপোল শহরের আজভাস্টাল ইস্পাত কারখানা যেসব সেনা রাশিয়ার বাহিনীর হামলার মুখে অবরুদ্ধ হয়ে পড়েছে, তাদেরকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করেন। ইউক্রেনের সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, আজভাস্টাল ইস্পাত কারখানায় ইউক্রেন যে মিশন নিয়ে যুদ্ধ পরিচালনা করছিল তা সম্পন্ন হয়েছে। এদিকে রাশিয়া সীমান্তের কাছে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের বিশাল মহড়া শুরু হয়েছে। গতকাল থেকে এস্তোনিয়ার ভূখণ্ডে শুরু হওয়া এই মহড়ায় আমেরিকা, ফিনল্যান্ড, সুইডেন, জর্জিয়া ও ইউক্রেন সহ 14টি দেশ অংশ নিচ্ছে। বলা হচ্ছে, বাল্টিক দেশগুলোর ইতিহাসে এটি অন্যতম বড় সামরিক মহড়া। ওদিকে সফলভাবে একটি হাইপারসোনিক অস্ত্রের পরীক্ষা সম্পন্ন করার দাবি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। আমেরিকার বিমান বাহিনী সময় বলেছে, তাদের এই অস্ত্রটি শব্দের চেয়ে 5 গুণ বেশি দ্রুত ছুটতে পারে। ইউক্রেন যুদ্ধ ও ন্যাটোর সম্প্রসারণ নিয়ে রাশিয়ার সঙ্গে উত্তেজনার মধ্যেই এই পরীক্ষা চালাল আমেরিকা। আর এটি সঙ্গে শেষ করছি আপাতত বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাতে। রাশিয়ার উপর ষষ্ঠ দফা নিষেধাজ্ঞা আরোপ প্রশ্নে একমত হতে পারেনি ইউরোপীয় জোট। এ সম্পর্কে এবারে শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। আব্দুর রশিদের পরিবেশনায়।
ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেফ বোরেল বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে ষষ্ঠ দফা নিষেধাজ্ঞার আরোপের ব্যাপারে সমঝোতায় পৌঁছানো সম্ভব নয়। গতকাল ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের মন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, তাঁর ভাষায়, আমরা রাশিয়ার উপর তেল নিষেধাজ্ঞার বিষয়ে ঐক্যমত্য নেই। ইউরোপের 27টি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা গতকাল রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ সহ দেশটির বিরুদ্ধে ষষ্ঠ দফা নিষেধাজ্ঞা আরোপ নিয়ে আলোচনা করেছেন, কিন্তু হাঙ্গেরির নেতৃত্বে কয়েকটি দেশের তীব্র বিরোধিতার কারণে নিষেধাজ্ঞা প্রশ্নে ঐক্যমত্যে পৌঁছানো সম্ভব হয়নি। এর আগেও ইউরোপীয় ইউনিয়ন 5 বার বিভিন্ন খাতে নিষেধাজ্ঞা আরোপ করেছে। জোসেফ বোরেল স্বীকার করেছেন, ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি সদস্য রাষ্ট্র প্রকৃতপক্ষেই জটিল অবস্থার মুখোমুখি রয়েছে, কারণ তারা ভূমিবেষ্টিত দেশ হওয়ার কারণে রাশিয়ার পাইপলাইনের মাধ্যমে আনা তেল ও গ্যাসের উপর তাদের একমাত্র ভরসা। এ কারণে ইউরোপীয় ইউনিয়নের নেতারা রাশিয়ার উপর তেল নিষেধাজ্ঞার বিষয়ে একমত হতে পারছে না। হাঙ্গেরি তাদের শতকরা 65% তেল রাশিয়া থেকেই আমদানি করে। হাঙ্গেরি, চেক প্রজাতন্ত্র, স্লোভাকিয়া এবং বুলগেরিয়া সহ ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো অনেক বেশি মাত্রায় রাশিয়ার তেলের উপর নির্ভরশীল। হাঙ্গেরি সরকার বলেছে, রাশিয়ার তেল গ্যাসের উপর নিষেধাজ্ঞা দেওয়া হলে তাদের অর্থনীতি একেবারে ধ্বংস হয়ে যাবে। প্রকৃতপক্ষে হাঙ্গেরি ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে রাশিয়ার খুবই ঘনিষ্ঠ অংশীদার। দেশটি রাশিয়ার অপরিশোধিত তেলের উপর নিষেধাজ্ঞার ব্যয় কমাতে এবং ইউনিয়নের কাছ থেকে কোটি কোটি ইউরো দাবি করেছে। লিথুনিয়ার পররাষ্ট্রমন্ত্রী গ্যাব্রিলিউস ল্যান্ডবার্গিস বলেছেন, দুঃখজনকভাবে পুরো ইউরোপীয় ইউনিয়ন একটি দেশের কাছে জিম্মি হয়ে আছে। সুতরাং এটি পরিষ্কার হয়ে গেছে যে রাশিয়ার উপর তেল নিষেধাজ্ঞা আরোপ এবং তার পরিণতি সম্পর্কে ইইউভুক্ত দেশগুলোর মধ্যে কোনো ঐক্যমত্য নেই। মার্কিন স্বার্থে ইউরোপীয় দেশগুলো তাদের জাতীয় স্বার্থ বিসর্জন দেওয়ার বিষয়টিও যৌক্তিক বলে মনে করেন না বিশেষজ্ঞরা।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরে আসছি দৃষ্টিপাত, এবারে দৃষ্টি দেবো বাংলাদেশের দিকে। বাংলাদেশে হাওর রক্ষা বাঁধ নির্মাণে সীমাহীন দুর্নীতি ও লুটপাটের অভিযোগ তুলেছে বিএনপি। এ বিষয়ে এবারে শুনুন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির প্রতিবেদন।
সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোনা জেলার হাওর রক্ষা বাঁধ নির্মাণে সীমাহীন দুর্নীতি, লুটপাট বন্ধ ও দুর্নীতির সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছে বিএনপি। আজ মঙ্গলবার বেলা 11:30 নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ দাবি জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে জাতীয়তাবাদী কৃষক দলের একটি প্রতিনিধি দল সম্প্রতি সুনামগঞ্জের ক্ষতিগ্রস্ত হাওড় অঞ্চল সরেজমিনে পরিদর্শন ও কৃষকদের দুর্দশার চিত্র দেখে এসেছেন। তারা একটি প্রতিবেদন তৈরি করেছেন যা থেকে জানা যায়, চলতি বছরে সুনামগঞ্জ জেলায় বাঁধ নির্মাণের সরকারি বরাদ্দ ছিল 122 কোটি এবং গত 5 বছরে এই টাকার পরিমাণ ছিল 621 কোটি টাকা, যা বাঁধ রক্ষায় তেমন কোনো কাজে আসেনি। বরং এই বরাদ্দকৃত টাকা ব্যাপক অনিয়ম ও লুটপাট হয়েছে। যে সমস্ত বাঁধ নির্মাণ হয়েছে তা এতই দুর্বল যে মাত্র 24 ঘন্টার পানির চাপ সামাল দিতে পারেনি।
বরাদ্দকৃত টাকা ব্যাপক অনিয়ম ও লুটপাট হয়েছে। আওয়ামী লীগের নেতা, মন্ত্রী, এমপি, সরকারি কর্মকর্তা ও পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারা এই টাকা ভাগাভাগি করে হইলুট করেছে। যে সমস্ত বাঁধ নির্মাণ করা হয়েছে তা এতই দুর্বল যে মাত্র 24 ঘন্টার পানির চাপ সামাল দিতে পারেনি। প্রতি বছর এভাবে বাঁধ নির্মাণের নামে হাওড় অঞ্চলের সরকারি অর্থ লুটের মহোৎসব চলে। এর ফলে কৃষকরা হয় সর্বশান্ত, অপরদিকে সরকারি দলের লোকজনও তাদের আত্মীয়স্বজনরা হয় আঙুল ফুলে কলা গাছ।
এ সময় দেশের হাওড় অঞ্চলে কৃষি ও কৃষকদের অর্থনৈতিক সুরক্ষায় 8 দফার সুপারিশ উপস্থাপন করেন বিএনপি মহাসচিব। এদিকে টানা বৃষ্টি আর পাহাড়ি ঢল অব্যাহত থাকায় সিলেট ও সুনামগঞ্জ জেলার বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। সিলেট শহর সহ আশেপাশের উপজেলাগুলোতে ক্রমাগত পানি বাড়ছে। আজ মঙ্গলবার সকাল নাগাদ সিলেটের উপশহর সহ নগরীর বেশ কয়েকটি এলাকার রাস্তাঘাট পানির নিচে ডুবে যায়। অনেকের বাড়িঘরে পানি প্রবেশ করেছে। ওদিকে সুনামগঞ্জের নদ নদীর পানি বেড়ে বিভিন্ন উপজেলায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। রাস্তাঘাট ভেঙে চার উপজেলার সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মঙ্গলবার সকালে সুরমা নদীর পানি বিপদসীমার 35 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হতে দেখা গেছে। সুরমা, জাদুঘাটা, খাসিয়ামারা, চেলা নদী সহ জেলার সবকটি নদীর পানি এখন বিপদসীমার ওপরে, আর এতে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
আর এরই সঙ্গে শেষ হলো সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাত। এবারে একটি সংক্ষিপ্ত সংবাদ। ইয়েমেনের রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানের একটি বেসামরিক ফ্লাইট যাত্রী নিয়ে জর্দানে গেছে। ইয়েমেনে সৌদি সামরিক আগ্রাসন শুরুর পর এই প্রথম সানা বিমানবন্দর থেকে এ ধরনের ফ্লাইট উঠল। সানা বিমানবন্দর থেকে বিমানের ফ্লাইট ওড়ার মধ্যে দিয়ে আশা জোরালো হচ্ছে যে রমজান মাসের শুরুর দিকে জাতিসংঘের মধ্যস্থতায় যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে তা দীর্ঘস্থায়ী হবে এবং এর ফলে ইয়েমেনের জনগণের জীবন মানে উন্নতি আসবে। এবারে বিশ্ব সংবাদের প্রধান শিরোনামগুলো আবারও জানিয়ে দিচ্ছি। তাজিকিস্তানে ড্রোন নির্মাণ কারখানা উদ্বোধন করল ইরান। দ্বিপক্ষীয় সামরিক সহযোগিতা আরও বাড়বে বলে আশাবাদ। ফিনল্যান্ড ও সুইডেনের প্রতি রুশ প্রেসিডেন্টের হুমকি, সামরিক অবকাঠামো বাড়ানো হলেই জবাব দেবে মস্কো। বাংলাদেশে খোলা বাজারে মার্কিন ডলারের দাম একদিনের ব্যবধানে 4 টাকা বৃদ্ধি, প্রতি ডলার সর্বোচ্চ 102 টাকায় বিক্রি। এবং আর এখানেই শেষ করছি। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা, আমাদের সাথে সরাসরি যোগাযোগের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জেপিও বক্স নাম্বার 4002, ঢাকা 1000, বাংলাদেশ। আর ভারতে আমাদের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 4222, নিউ দিল্লি 110048, ইন্ডিয়া। আমাদের কাছে ইমেল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com। আজ এ পর্যন্তই, খোদা হাফেজ। Thank you.